আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহে রিসালা, হজ না করেও হজে সওয়াব, দোয়ায়ে আত্তার। ইয়া রাব্বি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই রিসালা হজ না করেও হজে সওয়াব পাঠ করবে বা শুনবে, তাকে আপনার প্রিয়তম সর্বশেষ নবী মক্কী মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার পিতামাতা ও সন্তান সন্ততি সহ প্রতি বছর হজ মাবরুর এবং মদিনার মকবুল জিয়ারতের সৌভাগ্য দান করুন এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করে দিন। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ হজ আদায় করো। নিঃসন্দেহে এর প্রতিদান 20টি গজওয়াতে অর্থাৎ ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণের চেয়েও বেশি এবং আমার উপর একবার দুরুদে পাক পাঠ করা এর সমতুল্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হজ না করেও হাজি। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমরা দুই ভাই একটি কাফেলার সাথে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যখন কুফায় পৌঁছলাম তখন আমি কিছু কেনাকাটার জন্য বাজারের দিকে বের হলাম। পথে এই অদ্ভুত দৃশ্য দেখলাম যে একটি নির্জন স্থানে একটি মৃত পশু পড়ে আছে এবং এক অত্যন্ত দরিদ্র মহিলা ছুরি দিয়ে তার মাংসের টুকরোগুলো কেটে কেটে একটি ঝুড়িতে রাখছিলেন। আমার মনে হলো, ইনি তো মৃত পশুর মাংস নিয়ে যাচ্ছেন, এই বিষয়ে চুপ থাকা উচিত নয়, হতে পারে ইনি কোনো পাচিকা যিনি এই মাংস রান্না করে লোকদেরকে খাইয়ে দিবেন। আমি নীরবে তার পিছু নিলাম। সেই মহিলা একটি বাড়ির সামনে এসে থামলেন এবং দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, খোলো। আমি সেই দুর্ভাগা। দরজা খুলল এবং ভেতর থেকে চারটি মেয়ে বেরিয়ে এলো, যাদের চেহারার চরম দুর্দশা ও অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল। সেই মহিলা ভেতরে গিয়ে ঝুড়িটি মেয়েদের সামনে রাখলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, এটা রান্না করে নাও আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন, মানুষের অন্তর তারই নিয়ন্ত্রণে। সেই মেয়েরা মাংস কেটে কেটে আগুনে ভুনতে লাগলো। আমার হৃদয়ে গভীর দুঃখ অনুভূত হলো। আমি বাইরে থেকে আওয়াজ দিলাম, হে আল্লাহর বান্দি, আল্লাহর ওয়াস্তে এটা খেও না। তিনি বললেন, তুমি কে? আমি বললাম, আমি একজন মুসাফির। তিনি বললেন, আমরা নিজেরাই তো ভাগ্যের হাতে বন্দী, 3 বছর ধরে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই, এখন তুমি আমাদের কাছে কি চাও? আমি বললাম, অমুসলিমদের একটি সম্প্রদায় যারা আগুনের পূজা করে, তারা ছাড়া অন্য কোন ধর্মে মৃত পশুর মাংস খাওয়া জায়েজ নেই। তিনি বললেন, আমরা নবুয়তের খানদানের শরীফ অর্থাৎ সৈয়দ। এই মেয়েদের পিতা অত্যন্ত নেককার ব্যক্তি ছিলেন, তিনি এদেরকে নিজেদের সমকক্ষ কারোর সাথে বিবাহ দিতে চাইতেন, কিন্তু সেই সুযোগ আসার আগেই তিনি ইন্তিকাল করেন। তিনি যে উত্তরাধিকার অর্থাৎ সম্পত্তি রেখে গিয়েছিলেন তা শেষ হয়ে গেছে। আমরা জানি মৃত পশুর মাংস খাওয়া জায়েজ নয়, কিন্তু প্রাণনাশের আশঙ্কা অবস্থায় তা জায়েজ হয়ে যায় এবং আমাদের 4 দিন ধরে উপবাস চলছে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড পৃষ্ঠা 373 উল্লেখিত এই 2টি মাসালা স্মরণে রাখবেন। নাম্বার 1, ইস্তিরার অবস্থায় অর্থাৎ যখন প্রাণনাশের আশঙ্কা থাকে, তখন যদি হালাল খাবার পাওয়া না যায় তাহলে হারাম বস্তু বা মৃত পশু বা অন্যের জিনিস খেয়ে নিজের প্রাণ রক্ষা করবে। এসব জিনিস খেয়ে ফেলার জন্য এই অবস্থায় কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ হবে না, বরং না খেয়ে মরে গেলে মুয়াখাজা হবে, যদিও পরের জিনিস খাওয়ার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। মাসআলা নম্বর 2, পিপাসায় প্রাণনাশের আশঙ্কা হলে কোনো কিছু পান করে নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা ফরজ। পানি নেই এবং মদ উপস্থিত আছে আর এটা জানা আছে যে তা পান করলে প্রাণ বেঁচে যাবে, তাহলে ততটুকু পান করবে, যতটুকুতে এই আশঙ্কা দূর হয়ে যাবে। হযরত রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, সৈয়দ বংশের এই বেদনাদায়ক অবস্থা শুনে আমার কান্না এসে গেল এবং আমি অত্যন্ত অস্থিরতার সাথে সেখান থেকে ফিরে এলাম। আমি ভাইদের কাছে এসে বললাম যে আমার হজের ইচ্ছা নেই। তিনি আমাকে অনেক বুঝালেন এবং হজের ফজিলত বর্ণনা করলেন যে হাজি এমন অবস্থায় ফিরে আসবে যে তার উপর কোনো গুনাহ থাকে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাইয়ের পীড়াপিড়ি সত্ত্বেও আমি আমার কাপড়, ইহরামের চাদর এবং আমার সাথে যা কিছু মালপত্র ছিল, যার মধ্যে 600 দিরহাম নগদ অর্থও ছিল, সব নিয়ে বেরিয়ে পড়লাম। বাজার থেকে 100 দিরহামের আটা এবং 100 দিরহামের কাপড় কিনলাম আর বাকি 400 দিরহাম আটার মধ্যে লুকিয়ে রাখলাম। অতঃপর সৈয়দ পরিবারের বাড়িতে পৌঁছে সমস্ত মালপত্র, কাপড় এবং আটা ইত্যাদি তাদের পেশ করলাম। সেই মহিলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং এভাবে দোয়া দিলেন, হে ইবনে সুলাইমান, আল্লাহ পাক তোমার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করুক এবং তোমাকে হজের সওয়াব ও নিজ জান্নাতে স্থান হজ আদায় করা এক বিষয় আর হজের সওয়াব পাওয়া অন্য বিষয়। যে মুসলমানের উপর হজ ফরজ হয়ে গেছে তাকে তো ফরজ হজ আদায় করতেই হবে। বর্ণিত নেক আমলগুলো এই ফজিলত ও বরকত হাসিলের জন্য। এছাড়াও একভাবে এটি এমন গরিব দুঃখী ব্যথিতদের জন্য উত্তম উপহার যারা বাহ্যিকভাবে হজে যেতে পারছেন না। যদিও হজ সারা জীবনে সামর্থ্যবান মুসলমানের উপর শর্ত সাপেক্ষে একবারই ফরজ। নাম্বার এক, 75,000 ফেরেস্তার মাধ্যমে ছায়া। শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য যায় আল্লাহ পাক 75,000 ফেরেস্তার মাধ্যমে তার উপর ছায়া দান করেন, যারা তার জন্য দোয়া করতে থাকে। সে কাজ শেষ না হওয়া পর্যন্ত রহমতের ছায়ায় আবৃত থাকে এবং যখন কাজ শেষ হয় তখন আল্লাহ পাক তার জন্য হজ ও উমরার সওয়াব লিখে দেন। নাম্বার দুই, প্রয়োজনের সময় সদকা করা। বাহারে শরীয়ত প্রথম খণ্ড পৃষ্ঠা 1216 রয়েছে, প্রয়োজনের সময় সদকা করা নফল হজের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আজকাল বহু মানুষ পরিস্থিতির কারণে পেরেশান হতে পারে। আপনার আশেপাশে নানা ধরনের সাদাসিধে ব্যক্তিরাও বসবাস করছেন যারা পেশাদার ভিক্ষুকদের মতো রাস্তায় এসে ভিক্ষা চান না কিংবা রেশন ইত্যাদির লাইনে দাঁড়িয়ে রেশন নেন না। যদি আপনি নিজের পরিবার, মহল্লা এবং শহরে খোঁজ নেন তবে এমন অভাবী মানুষ পেয়ে যাবেন। সম্ভব হলে এমন ব্যক্তিদের সাহায্যের জন্য আপনি তাদের মাসিক খরচের ব্যবস্থা করে দিন। কারো ঋণ পরিশোধ করে বা মাফ করে তার অন্তরে প্রশান্তি পৌঁছান, তাহলে আল্লাহ পাকের রহমতে আপনার নফস হজের চেয়েও বেশি সওয়াব লাভ হওয়া তাহলে আল্লাহ পাকের রহমতে আপনার নফল হজের চেয়েও বেশি সওয়াব লাভ করা অসম্ভব নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন, মকবুল হজের সওয়াব অর্জনকারী কাজ। আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সন্তান তার পিতামাতার দিকে রহমতের নজরে তাকায় তখন আল্লাহ পাক তার জন্য প্রতিটি নজরের বিনিময়ে মাবরুর হজ অর্থাৎ কবুলকৃত হজের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, যদিও দিনে 100 বার তাকায়? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে মহান এবং আতিয়াব অর্থাৎ সবচেয়ে পবিত্র, নিশ্চয়ই আল্লাহ পাক তাকে 100 মকবুল হজের সওয়াব দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, নিশ্চয়ই মাতা পিতার মর্যাদা অনেক বড়, তাদের দোয়া সন্তানের জন্য কবুল হয়। শুধু তাদের খুশি রাখুন, অনেক খেদমত করে তাদের দোয়া নিন। তাদের খুশি ইমানের নিরাপত্তা এবং তাদের অসন্তুষ্টি ইমানের ধ্বংসর কারণ হতে পারে। মাতা পিতার আজ্ঞাবহ সন্তান সর্বদা উন্নতি লাভ করে এবং সুখী ও সমৃদ্ধ থাকে। দুনিয়ায় যেখানেই থাকুক নিজের মাতা পিতার দোয়ার ফয়েজ অর্থাৎ কল্যাণ লাভ করে। মাকে একা ফেলে যাওয়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। এক ব্যক্তির মা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তা সত্ত্বেও অপদার্থ ছেলে তার সাথে দুর্ব্যবহার করল এবং বেচারীকে একা ফেলে দিল এবং সেই অবস্থায় মহিলা এই নিঃসঙ্গ অবস্থাতেই ইন্তিকাল করলেন। সময় বয়ে গেল, 30 বছর পর সে অপদার্থ ছেলের আমাশয় শুরু হল এবং সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। হাতের করা কাজ এভাবে সামনে এলো যে সে কাঁদতে কাঁদতে বলতে শোনা গেল, আমার 3 ছেলে কিন্তু তারা আমার একেবারে তোয়াক্কা করে না। আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি কিন্তু একবারও দেখতে আসেনি। অবশেষে সে তার মায়ের মতো রাতে একা মারা গেল। সকালে মহল্লার লোকেরা দেখল যে একাকী লাশের উপর পিঁপড়েরা জড়ো হয়েছে এবং তাকে কাটছে। বাস্তবিক সে ব্যক্তি বড়ই ভাগ্যবান যে মাতা পিতাকে খুশি রাখে, এবং যে দুর্ভাগা মাতা পিতাকে অসন্তুষ্ট করে। এটা বাস্তব যে মাতা পিতাকে কষ্ট দানকারী দুনিয়াতেও শাস্তি পায়। ফরমানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক চাইলে সব গুনাহের শাস্তি কিয়ামতের দিন উঠিয়ে রাখতেন, কিন্তু মাতা পিতার অবাধ্যতার শাস্তি জীবিত অবস্থাতেই পৌঁছান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, আমার আপনাদের প্রতি সহানুভূতিপূর্ণ পরামর্শ, যদি আপনার মাতা পিতা বা তাদের মধ্যে কোন একজন অসন্তুষ্ট থাকেন তাহলে অবিলম্বে হাত জোর করে, পা ধরে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে মীমাংসার ব্যবস্থা করে নিন। তাদের বৈধ দাবিগুলো পূরণ করে নিন, কারণ এতেই উভয় জাহানের কল্যাণ নিহিত। সে কত দুর্ভাগা যার মাতা পিতা অসন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করে গেছেন, তার উচিত এখন তাদের জন্য অধিক পরিমাণে দোয়ায়ে মাগফিরাত করা। কারণ মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হল দোয়ায়ে মাগফিরাত এবং তাদের জন্য অনেক অনেক ইসালে সওয়াবও করা, সন্তানের পক্ষ থেকে ক্রমাগত নেকির উপহার পৌঁছাতে থাকলে আশা করা যায় যে মরহুম মাতা পিতা রাজি হয়ে যাবেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো মাতা পিতা উভয়ে বা একজন ইন্তিকাল করেছেন এবং সে তাদের অবাধ্যতা করল এবং সে তাদের অবাধ্যতা করত, এখন তাদের জন্য সব সময় ক্ষমা প্রার্থনা করতে থাকে, এমনকি আল্লাহ পাক তাকে নেককারদের মধ্যে লিখে দিলেন। সম্ভব হলে মাকতাবুতুল মদিনার কিতাব ও রিসালা ইত্যাদি সাধ্যমতো নিয়ে ইসালে সওয়াবের নিয়তে বিতরণ করুন। যদি ইসালে সওয়াবের জন্য মাতা পিতা ইত্যাদি নাম এবং নিজের ঠিকানা রিসালা বা কিতাবে ছাপাতে চান, তাহলে মাকতাবুতুল মদিনার সাথে যোগাযোগ করুন। পিতামাতার খেদমত সম্পর্কে আরো তথ্যের জন্য আমিরে আহলে সুন্নতের রিসালা সামুদ্রিক গম্বুদ দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার চার, মকবুল হজের সওয়াব। হে আশিকানে রসুল, যাদের পিতামাতা বা উভয়ের মধ্যে কেউ একজন মৃত্যুবরণ করেছেন, তার মনে হতে পারে যে এখন আমি কিভাবে হজের সওয়াব অর্জন করতে পারবো, তো শুনুন, সেও মকবুল হজের সওয়াব অর্জন করতে পারে। যেমন মদিনা মুনাওয়ারার তাজেদার মক্কা মুকারামার সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে তার পিতামাতা উভয়ের বা একজনের কবর জিয়ারত করে, সে মকবুল হজের সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি অধিক পরিমাণে তাদের কবর জিয়ারত করে, ফেরেশতারা তার কবরের অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করবে তার কবরের জিয়ারত করতে আসবে। যাদের পিতামাতা বা তাদের মধ্যে কেউ একজন মৃত্যুবরণ করেছেন, তাদের উচিত মরহুম পিতামাতার প্রতি গাফিলতি না করা, তাদের কবরেও হাজিরা দেওয়া এবং ইসালে সওয়াব করতে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার পাঁচ, হজে সওয়াব লাভের আরেকটি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্রতা অর্থাৎ ওযু বা গোসল করে নিজের ঘর থেকে ফরজ নামাজের জন্য বের হলো, তার প্রতিদান এমন যেন হজকারী ইহরাম বাঁধা ব্যক্তির ন্যায়। আর যে ব্যক্তি চাষতে নামাজের জন্য বের হলো, তার প্রতিদান উমরাকারীর ন্যায়। এবং এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যার মাঝখানে কোনো অনর্থক কাজ না করে, তা ইলিয়েনে লেখা হয়, অর্থাৎ কবুলিয়াতের স্তরে পৌঁছে। হযরত মুফতি আহমদিয়া খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের এই অংশ, যে ব্যক্তি পবিত্রতা অর্থাৎ ওযু বা গোসল করে নিজের ঘর থেকে ফরজ নামাজের জন্য বের হলো, তার প্রতিদান এমন যেন হজকারী ইহরাম বাঁধা ব্যক্তির ন্যায়, এর অধীনে মিরাত প্রথম খণ্ড পৃষ্ঠা 449 বলেন, কারণ হাজি কাবায় যায় আর এ ব্যক্তি মসজিদে যায়, এ দুটি আল্লাহ তাআলার ঘর। হাজি হজের ইহরাম বাঁধে আর এই ব্যক্তি নামাজের নিয়তে ঘর থেকে বের হয়। আর যেমন হজ বিশেষ তারিখে হয়, কিন্তু হাজি ঘর থেকে বের হওয়া থেকে ফেরা পর্যন্ত সর্বক্ষণ সওয়াব পায়, তেমনি নামাজের জামাতে যদিও বিশেষ সময় হবে, কিন্তু নামাজি ব্যক্তি বের হওয়া থেকে ফেরা পর্যন্ত আল্লাহর রহমতেই থাকে। আরো ইরশাদ করেন, খেয়াল রাখবেন যে চাষতের নামাজ এবং অন্যান্য নফল নামাজ যদিও ঘরে পড়া উত্তম, কিন্তু যদি ঘরের কাজ ও বাচ্চাদের সরগোলের কারণে মসজিদে পড়ে তাহলেও ভালো, এখানে এটাই উদ্দেশ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ৬, দীনে ইলম অর্জনের ফজিলত। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে মসজিদের দিকে কল্যাণ শিখতে বা শেখানোর উদ্দেশ্যে যাবে, তাকে পূর্ণাঙ্গ হজকারী সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আশিকানে রাসূলের দীনী সংগঠন দাওয়াত ইসলামের ১২টি দীনী কাজের মধ্যে একটি দীনী কাজ হল ফজরের পর তাফসির শোনা ও শোনানোর হালকা। এর মধ্যে কুরআনে করিমের তাফসির, দরসে ফজানে সুন্নত ও সিলসিলায় আলিয়া কাদেরিয়া রজবিয়া আতারিয়ার বুজুর্গদের উপসিলায় দোয়া করা এবং সাজরা শরীফ পাঠ করাও অন্তর্ভুক্ত। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিনী ইলিম শিখতে বা শেখানোর জন্য এই মাদানী হালকা লাগানোর বা এতে অংশগ্রহণ করার সৌভাগ্য যে আশিকানে রসুল লাভ করবেন, আল্লাহ পাকের রহমতে আশা করা যায়, তাদের পূর্ণাঙ্গ হজকারীর সওয়াব দান করা হবে। দোয়ায় আত্মার শুনুন এবং দিনী কাজ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ৭, সূরা ইয়াসিন শরীফের বরকত। প্রিয় ইসলামী ভাইরা, একটি নয় ২০টি হজের সওয়াব অর্জনকারী নেক আমল শুনুন এবং এর উপর আমল করার জন্য প্রস্তুত হয়ে যান। যেমন মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার জন্য ২০টি হজের সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি এটি লিখে পান করবে তার পেটে ১০০০ ইয়াকিন অর্থাৎ দৃঢ় বিশ্বাস ও ১০০০ রহমত প্রবেশ করানো হবে এবং তার থেকে সকল প্রকার খুঁত ও রোগ বের হয়ে যাবে। মক্কা মুকারামার সরদার মদিনায় মুনাওয়ারার সরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাওরাতে সূরা ইয়াসিনের নাম মুইম্মা, কারণ এটি তার তিলাওয়াতকারীকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে, এটি দুনিয়া ও আখিরাতের বালা মুসিবত দূর করে এবং আখিরাতের ভয়াবহতা থেকে নাজাত দেয়। আর এর নাম দাফিয়া ও কাজিয়া, কারণ এটি তার তিলাওয়াতকারীর থেকে সকল মন্দ দূর করে দেয় এবং তার সকল প্রয়োজন পূরণ করে। যে ব্যক্তি এটি তেলাওয়াত করে, এটি তার জন্য 20টি হজের সমান, আর যে এটি শোনে তার জন্য আল্লাহ পাকের রাস্তায় 1000 দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা খরচ করার সমান। আর যে ব্যক্তি এটি লিখে অতঃপর পান করে, তার পেটে 1000 দাওয়া অর্থাৎ ঔষধ, 1000 নূর, 1000 ইয়াকিন, 1000 বরকত এবং 1000 রহমত দাখিল হবে এবং এর থেকে সকল ধোকা ও রোগ বের করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8, গরিবদের হজ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে, সরকারে দু আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার নামাজ মিসকিনদের হজ, এবং অন্য বর্ণনায় আছে যে জুমার নামাজ গরিবদের হজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9, একটি হজ ও একটি উমরা। আল্লাহ পাকের সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিনে একটি হজ ও একটি উমরা বিদ্যমান। সুতরাং জুমার নামাজের জন্য দ্রুত বের হওয়া হজ, এবং জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করা উমরা। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার নামাজের পর আসরের নামাজ পড়া পর্যন্ত মসজিদে থাকবে, এবং যদি মাগরিবের নামাজ পর্যন্ত থাকে তাহলে উত্তম। বলা হয় যে, যে ব্যক্তি জামে মসজিদে জুমা আদায় করার পর সেখানেই থেকে আসরের নামাজ পড়ল, তার জন্য হজের সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি সেখানে থেকে মাগরিবের নামাজ পড়ল তার জন্য হজ ও উমরার সওয়াব রয়েছে। যে মসজিদে জুমা পড়া হয় তাকে জামে মসজিদ বলে। জুমার নামাজ আদায় করার পর উত্তম হল আল্লাহ পাকে জিকির করতে করতে, তার নিয়ামত সমূহের প্রতি চিন্তা ভাবনা করতে করতে, এই তৌফিকের জন্য তার শুকরিয়া আদায় করতে করতে, এবং নিজের ত্রুটি বিচ্যুতি এর কারণে ভয় পেতে পেতে ঘরের দিকে ফেরা, আর সূর্যাস্ত পর্যন্ত নিজের অন্তর ও জবানের নজরদারি করা, যাতে এর থেকে ফজিলতপূর্ণ সময় অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ পূর্বে দোয়া কবুলের মোবারক মুহূর্ত হাত ছাড়া না হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, আল্লাহ করিমের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে এবং 100 বার সন্ধ্যায়, সে তার মতো হবে যে 100 হজ করেছে। মুফতি আহমেদের খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের অধীনে বলেন, দিনের শুরুতে 100 বার সুবহানাল্লাহ বলবে এবং রাতের শুরুতে 100 বার, তাহলে সে নফল 100 হজের সমান সওয়াব পাবে। এখানে সাহেবে মিরকাত বলেছেন, তসবিহ দ্বারা উদ্দেশ্য মন উপস্থিত রেখে মনোযোগের সাথে তসবিহ পাঠ করা, এবং হজ দ্বারা উদ্দেশ্য সেই সব হজ যা উদাসীনতার সাথে করা হয়। মানে হল, আন্তরিক মনোযোগের সাথে সহজ নেকি উদাসীনতার কঠিন আমল থেকে উত্তম। মনে রাখবেন যে হজের সওয়াব পাওয়া এক বিষয় আর হজের সম্পাদন অন্য বিষয়। এখানে সওয়াবের উল্লেখ আছে, হজ সম্পাদনের নয়। যেমন ডাক্তারগণ বলেন যে, একটি গরম করা কিসমিসে একটি রুটির শক্তি থাকে, কিন্তু পেট রুটি দ্বারাই ভরে। কোন ব্যক্তি 2 বেলা 3টি করে কিসমিস খেয়ে জীবন কাটাতে পারে না। বাস্তবে কি এই তাসবিহগুলোতে এতই সওয়াব রয়েছে, কিন্তু হজ আদায় করার দ্বারাই হবে। যে রব বাজরার একটি দানা থেকে 60টি শীষ দিতে পারেন, যার দানা আমাদের গণনার বাইরে, সে রব তাসবিহগুলোর উপর এত সওয়াবও দিতে পারেন। এই ধরনের সওয়াবের ওয়াদা কোরআনে কারিমেও করা হয়েছে, এবং এই ধরনের হাদিস ও আয়াতগুলোতে অতিরঞ্জন বা মিথ্যা মনে করা ধর্মহীনতা। রব তালা দান করা আমাদের ধারণার চেয়েও অনেক ঊর্ধ্বে, তাকে বাধা দেওয়ার কে আছে? হে আশিকানে রসুল, আল্লাহ পাকের রহমতের প্রতি কুরবান যে সামান্য পরিশ্রমে এত বিশাল সওয়াব দান করেন। যদি আমরা উদাসীনতার শিকার থেকে জেগে উঠতাম এবং আল্লাহ পাকের ইবাদতের জন্য প্রস্তুত হতাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 11, জমিন ও আসমানের চাবিসমূহ। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারা 24 সূরা জুমার আয়াত নম্বর 63 এই অংশ কানজুল ইমানের অনুবাদ, তারই জন্য আসমানসমূহ ও জমিনের কুঞ্জিসমূহ অর্থাৎ চাবিসমূহ। এর তাফসির মাকি মাদানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার কাছে যে জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করেছ এ ব্যাপারে তোমার আগে কেউ জিজ্ঞাসা করেনি। আর এর তাফসির হচ্ছে এই কালিমাগুলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহাল আউওয়ালা ওয়াল আখিরা ওয়া যাহিরা ওয়া বাতিনা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর ইরশাদ করলেন, যে ব্যক্তি এই কালিমাগুলো সকাল ও সন্ধ্যায় দশ বার পাঠ করবে তাকে ছটি ফজিলত দ্বারা ভূষিত করা হবে। নম্বর এক, তাকে শয়তান ও তার সৈন্যবাহিনী থেকে সুরক্ষিত করে দেওয়া হবে। নম্বর দুই, তাকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রতিদান দেওয়া হবে। নম্বর তিন, জান্নাতে তার একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। নম্বর চার, আল্লাহ পাক তার বিবাহ বড় চোখ বিশিষ্ট হুরের সাথে করিয়ে দিবেন। নম্বর পাঁচ, তার কাছে বারো জন ফেরেশতা উপস্থিত হবেন। এবং নম্বর ছয়, তাকে হজ ও উমরার সওয়াব দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার বারো, আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব। আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপনকারী দুজন ব্যক্তির মধ্যে সাক্ষাৎ হল। একজন অন্যজনকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি আল্লাহ পাকের মহিমাময় ঘর কাবাতুল্লাহ শরীফের হজ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে জিয়ারত করে আসছি। আর আপনি কোথা থেকে আসছেন? প্রথমজন জানালেন, নিজের এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আসছি, যার সাথে আমি আল্লাহ পাকের জন্য ভালোবাসা পোষণ করি। দ্বিতীয় জন বলতে লাগলেন, আপনি কি আমাকে আপনার সাক্ষাতের ফজিলত অর্থাৎ প্রতিদান ও সওয়াব উপহার হিসেবে দেবেন, যাতে আমি আপনার হজের সওয়াব আপনাকে উপহার হিসেবে দিতে পারি? একথা শুনে প্রথম ব্যক্তি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন। ইতিমধ্যে কেউ অদৃশ্য থেকে আওয়াজ দিল, আহ্বানকারীকে দেখা যাচ্ছিল না কিন্তু তার আওয়াজ শোনা যাচ্ছিল। সে বলছিল, আল্লাহ পাকের জন্য মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আল্লাহ তাআলার দরবারে একশো হজ থেকে উত্তম, শুধুমাত্র ফরজ হজ ব্যতীত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তেরো, শনিবারের নফল নামাজ। প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শনিবার দিনে চার রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়বে, সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার জন্য একটি হজ ও উমরার সওয়াব লিখবেন, প্রত্যেক অক্ষরের বিনিময়ে এক বছরের রোজা ও রাতের কিয়ামে সওয়াব বাড়াবেন, প্রত্যেক অক্ষরের বিনিময়ে একজন শহীদের সওয়াব দান করবেন এবং কিয়ামতের দিন সে নবীগণ ও শহীদদের সাথে আরশে ইলাহির ছায়ায় থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১৪, মাগরিবের নামাজ জামাত সহকারে। নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করল তার জন্য মকবুল হজ ও উমরা সওয়াব লিখে দেওয়া হবে এবং সে এমন যেন অর্থাৎ সে শবে কদরে কিয়াম করেছে। নাম্বার ১৫, প্রত্যেক চুলের বিনিময়ে নেকি। নবীগণের সুলতান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সম্পর্কে ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করল অতঃপর সেই মসজিদের দিকে চলল যেখানে নামাজ পড়া হয়, তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে তাকে একটি নেকি দেয়া হবে এবং একটি গুনাহ মুছে দেওয়া হয়, যখন নেকির প্রতিদান দশ গুণ হয়। আর যখন সে নামাজ আদায় করে সূর্যোদয়ের সময় ফিরে আসে, তখন তার শরীরে বিদ্যমান প্রত্যেক চুলের বিনিময়ে একটি নেকি লেখা হয় এবং সে একটি মাবরুর অর্থাৎ মকবুল হজের সওয়াব পেয়ে ফিরে আসে। কিন্তু যদি সে সেখানেই বসে থাকে এবং নফল পড়তে থাকে, তাহলে তার প্রত্যেক জলসার অর্থাৎ বসার বিনিময়ে দশ লক্ষ নেকি লেখা হয়। আর যে ব্যক্তি এশার নামাজ আদায় করে তার জন্য এত নেকি লেখা হয়, কিন্তু সে উমরা ও মাবরুর হজের সওয়াব নিয়ে ফিরে আসে। নাম্বার ১৬, হজে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা উসমান বিন মাজউন রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, হে উসমান, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অতঃপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহ পাকের জিকির করতে থাকে, তার জন্য হজে মাবরুর এবং মকবুল উমরার সওয়াব রয়েছে। নাম্বার ১৭, হজ ও উমরার সওয়াব অর্জনের আরেকটি আমল। অন্য একটি হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর জিকির করতে থাকে যতক্ষণ না সূর্য উঁচু হয়, অতঃপর দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাকে হজ ও উমরার সওয়াব দেয়া হয়। হে আশিকানের রসুল, আবার ওই মাদানী ফুল অর্থাৎ উপদেশ শুনে নিন যে, হজ ও উমরার সওয়াব পাওয়া এক বিষয় আর তা আদায় হওয়া অন্য বিষয়। সুতরাং এর মানে এই নয় যে মুসলমানরা হজ ছেড়ে দেবে, শুধু ইশরাক পড়ে নিবে। এছাড়াও এই হাদিসে পাকে মাবরুর হজের উল্লেখ রয়েছে। যেমন হযরত আল্লামা আব্দুর রউফ মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হজে মাবরুর এর অর্থ হল মকবুল হজ বা সেই হজ যাতে কোনো গুনাহ করা হয়নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১৮, দুই হজ ও দুই উমরার সওয়াব। যে ব্যক্তি রমজানুল মুবারকের দশ দিনে ইতিকাফ করল, সে যেন দুটি হজ ও দুটি উমরা করল, যেখানে মহান তাবেয়ী বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে, ইতিকাফকারীর জন্য প্রতিদিন একটি হজের সওয়াব রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যে নেক কাজের নিয়ত খাঁটি মনে করা হয় এবং তারপর কোনো কারণে সেই আমল নাও হয়, আল্লাহ পাক সেই নিয়তের সওয়াব দান করেন। আসুন আমরা এখনই নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আগামী বছর পুরো রমজানুল মোবারকের নতুবা অন্তত শেষ দশ দিনে ইতিকাফ করব। বরং সম্ভব হলে অন্যদেরকে উৎসাহিত করে এর জন্য প্রস্তুত করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়া বলেন, দেখনা হ্যায় জো মিঠে মদিনে চলো দিনী মাহল মে করলো তুম এতেকাফ, দেখো মক্কে মদিনে কে তুম সুবহ শাম দিনী মাহল মে করলো তুম এতেকাফ, মন ভি যাও আত্তার কি ইলতিজা দিনী মাহল মে করলো তুম এতেকাফ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১৯, মসজিদে নববী শরীফে নামাজ পড়ার উদ্দেশ্যে চলার সওয়াব। যে ব্যক্তি ওযু করে মসজিদে নববী শরীফে নামাজ পড়ার উদ্দেশ্যে চলে তাকে হজের সওয়াব দেয়া হয়। যেমন হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করে আমার মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয় এটি তার জন্য একটি হজের সমান। নাম্বার ২০, মুসলমানের অন্তর খুশি করা। সিলসিলা আত্তারিয়া কাদিরিয়া মহান বুজুর্গ হজরত আবু বকর কাত্তানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হজরত সরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলাম। তিনি চুরি অর্থাৎ সুস্বাদু খাবার নিয়ে এলেন এবং অর্ধেক অন্নপাত্রে ঢালতে লাগলেন। আমি আরজ করলাম, এটি আপনি কি করছেন? আমি তো এটি একেবারে খেয়ে ফেলবো। হজরত সরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি হেসে দিলেন এবং বললেন, এটি মুসলমান ভাইয়ের অন্তরে খুশি প্রবেশ করানো, তোমার জন্য নফল হজের চেয়ে উত্তম। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি, কোন মুসলমানের অন্তর খুশি করা একশো নফল হজের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের সন্তোষের জন্য মুসলমানদের অন্তর খুশি করুন এবং প্রচুর প্রচুর সওয়াব অর্জন করুন। তবে এটি মনে রাখবেন যে যদি আল্লাহ না করুক কারো অন্তর গুনাহ করার বা মাআযাল্লাহ আল্লাহ পাকের অবাধ্যতা করার দ্বারা খুশি হয় তাহলে এমন কাজে কারো কথা মানা যাবে না, কারণ আল্লাহ পাকের অবাধ্যতাতে কারো আনুগত্য জায়েজ নেই। দাওয়াত ইসলামের প্রিয় দিনই পরিবেশের সাথে যুক্ত হয়ে যান। আমলকারী আশিকানের রসুলের সান্নিধ্য অবলম্বন করলে নেকি করার ও গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হবে এবং প্রতি মাসে নিয়মিতভাবে কাফেলায় সফর করুন, কারণ এর দ্বারা অগণিত সুন্নত শিখতে পারবেন এবং বর্ণিত নেক কাজগুলোর উপর আমল করার সুযোগ ও আগ্রহ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।